الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدن جنرال দর্শকবৃন্দ পুর রমজান ব্যাপী আমাদের আয়োজন আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে আবারো হাজির হয়েছে প্রতিদিন একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছে আলহামদুলিল্লাহ মোবাইল লীগ দাওয়াত ইসলামে আমাদের সাথেই রয়েছেন ইনশাআল্লাহ এক একটি বিষয়ের উপর আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ শুরু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলতের হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রি চ্যানেল দর্শকবৃন্দ আজকে যে বিষয়ের উপর আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গরিবদের প্রতি সাহায্য অসহায় ব্যক্তিদের প্রতি সাহায্য কেন করা উচিত এবং তারা অসহায় কারা যাদের প্রতি যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের সাহায্যের হাত কেন বাড়ানো দরকার আজকে রমজানের রাত রমজানের রাতগুলোতে আমাদের বিশেষ আয়োজন হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করা আমাদের সাথে আজকে রয়েছেন মোবাইল লীগ দাওয়াত ইসলামী মোহাম্মদ ইকরাম আত্তারি মাদ্রি চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সমাজের মধ্যে দেখা যায় বিশেষ করে দুটো শ্রেণী একটা হচ্ছে আমির বা ধনাঢ্য শ্রেণী আর একটা হচ্ছে গরিব বা অসহায়ের শিকার যারা তেমন শ্রেণী আবার ধনীদের মধ্যেও কিছু ক্লাসিফিকেশন ভাগ রয়েছে গরিবদের মধ্যেও কিছু ভাগ রয়েছে আবার শরীয়তের ভাষায় কেউ ফকির কেউ মিসকিন এভাবে অনেক রয়েছে ইনশাআল্লাহ আজিজাল যারা গরিব তাদেরকে সহযোগিতা করার তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কি ফজিলত কোরআন হাদিসের মধ্যে রয়েছে ইসলামের মধ্যে রয়েছে এবং তাদের জন্য শরীয়তের মধ্যে একটা আলাদা খাত অংশ রাখা হয়েছে এটা গরিবদের প্রতি অবশ্যই ধনাঢ্য ব্যক্তিদের আদায় করতেই হবে তাদের হকটা আমরা অনেকে জানি না আমরা আদায় করি তো আমরা মনে করছি তার প্রতি আমরা ইহসান ও দয়া করছি আসলে তেমনটি না এটা না দিলে আমি নিজে গুনাহগার হব এবং আখিরাত আমি পাকড়াও হব আজকের আলোচনা থাকবে গরিবদের পক্ষে চলছি আমরা আমাদের ইকরাম বাপুর দরবারে ইনশাআল্লাহ জি ইকরাম ভাই মাশাআল্লাহ আজকের যে টপিক আমরা নিয়েছি সেটা হচ্ছে গরিবদের প্রতি অসহায়দের প্রতি সাহায্য প্রথমে আপনার কাছে আমরা জানতে চাইব গরিব কাকে বলেন আমাদের সমাজে পথে অনেকে পড়ে থাকে বা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে আসে তা কি গরিব না গরিবদের কোন সংজ্ঞা রয়েছে যা শরীয়তের ভাষায়
জি মাসুদ ভাই যে গরিব মিসকিন ফকির ক্যাটাগরি ভাষা আছে
জি
যারা নিঃস্ব তাদের সহায় সম্বল নেই
কিছু বলতে নেই
কিছুই নেই মিসকিন রয়েছে ফকির তাদের কিছু আছে তারপরও তারা কন্টিনিউ ভাবে তাদের খাবার তাদের বাসস্থান তাদের জায়গা এগুলো কন্টিনিউ ঠিক একই জায়গায় থাকে না অনেকের আছে হয়তো এক বালা আছে আর এক বালা উপবাস
আচ্ছা
এরকম কিছু আছে গরিব মিসকিন ফকির তো এদের প্রতি দয়া এটা কোত্থেকে আসলো এটা আল্লাহ তো শিক্ষা দিয়েছেন সাথে সাথে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আসহাবে সুফফা যারা প্রিয় নবীর রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতো অসংখ্য আসহাবে সুফফা তাদের মধ্যে একজন ছিল হযরত সাইয়েদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় নবীর দরবারে থাকতো একদিন খুদার জ্বালায় দরবার থেকে দরবার কোনো খাবার আসে নাই তখন উনি দরবার থেকে একটু বাইরে রাস্তা গিয়ে বসে রইল কিছু খাবার পাবে কিন্তু ভিক্ষা করে নাই খুদ্দানিয়ত এটা আছে ব্যক্তিত্ব এটা আছে যে কার কাছে চাইবো না কেউ দয়া করবে সেটা দিয়ে কিছু খাবো হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর
নিজে থেকে কিছু দয়া করবো না
নিজে থেকে হ্যাঁ
যেতে পরে
জিজ পরে এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো ওনাকে দেখে সালাম মুসাফা করলো কথা বললো সিদ্দিক আকবর চাইলো যে কিছু কিছু বললে হয়তো কিছু দিব কিন্তু কিছু বলে নাই অনেক কিছু দেয় নাই চলে আসলো এখন হঠাৎ করে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন
সর্বশেষে
যখন দেখলেন যে আবু হুরাইরা রোদের মধ্যে বসে আছে রাস্তার ধারে আবু হুরায়রা আসো আসো, কারণ নবী তেলমে গায়বের অধিকারী, অদৃশ্যের সংবাদদাতা, চেহারা দেখেই বুঝে নিয়েছে যে কি সমস্যা, অন্তরের মধ্যে কি সমস্যা হয়েছে, সেটা এখানে বসে আছে দাঁড়িয়ে আছে এটা দেখে বুঝে নিয়েছে। আবু হুরায়রা আসো আসো বাসায় নিয়ে গেল, মাহাতুল মুমিনিনের জিজ্ঞাসা করলো যে বাসায় কি আছে, তেমন কিছু নেই, সামান্য একজন সাহাবী কিছু দুধ দিয়ে গিয়েছে বাটির মধ্যে,
এক বাটি
শুধু। এখন এক বাটি দুধ আসহাবে সুফা প্রায় তখন 70 জনের অধিক,
আচ্ছা
কম বেশি। আবু হুরায়রাকে বলা, আবু হুরায়রা আর কজন আছে
তোমার সাথে
আর কজন আছে? তারপরে চিন্তা করতে লাগলো, আমি একা আজকে কয়েকদিন উপবাস,
এক বাটি দুধ
এগুলো কি, এগুলো তো আমার জন্য হবে না, ইয়া রাসূলুল্লাহ আমার এরকম তো আরো 70 জন মতো আছে। আমার প্রিয় নবী বললো যে এদের সবাইকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসা হলো। আবু হুরায়রা সবাইকে পান করা,
আচ্ছা
প্রিয় নবী দায়িত্ব দিল যিনি সবচেয়ে বেশি প্রদত্ত, তাকে বললো তুমি সবাইকে পান করা,
তুমি সবার লাস্টে খাবে, আমি প্রথমে এদেরকে
পান করা। সুবহানাল্লাহ, এখন প্রত্যেক সাহাবী প্রত্যেক উপবাস, এখন এমন অবস্থায় সবাই ইচ্ছা মতো পান করছে, বাটি কিন্তু একটা, দুধ কিন্তু অল্প এক বাটি, সবাই পান করে যাচ্ছে, ইচ্ছা মতো পান করে যাচ্ছে, পান করতে 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 শেষ পর্যন্ত চলে আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো, আবু হুরায়রা সবাই শেষ, মনে হয় শুধু আমি আর তুমি আছি। এক রাওয়ায়েতে এরকম, আর এক রাওয়ায়েতের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ এখন সবাই পান করে নিয়েছে, শুধু আমি আর আপনি বাকি আছি। তখন প্রিয় নবী বললো, আবু হুরায়রা প্রথমে তুমি পান
করো,
নিজে পান করে নাই, আবু হুরায়রা আগে তুমি পান করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললো আছে, চুমুক দিয়ে দেখি, চুমুক দিলাম ইচ্ছা মতো, তৃপ্তি ভরে পান করলাম। পান করার পর ইয়া রাসূলুল্লাহ হয়েছে, আবু হুরায়রাকে বললো, আমার প্রিয় নবী বললো, আবু হুরায়রা আরো পান করো, আরো পান করলো, এরকম একবার নয় তিন দফা, তিনবার পান করার পর ইয়া রাসূলুল্লাহ উদর পূর্তি হয়ে গিয়েছে, আর পারছি না। তখন এতক্ষণ সবাই পান করলো, বাটি থেকে দুধ কমে যায় নাই, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু পান করলো কমে যায় নাই। তারপর প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চুমুক দিলেন, চুমুক দেওয়ার পরে বাটি খালি হয়ে গেল। দর্শক শ্রোতা, এরকম আমাদের আশেপাশে অনেক গরিব রয়েছে, আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন আমাদের ঘরে দরজায় নক করে যে কিছু
পাবে
এই আশায়, কিন্তু দেখা যায় আমরা এদেরকে পাত্তাই দিই না, কিছু খাওয়া দাওয়া দূরের কথা, হয়তো কিছু দিলেই অনেক দূরে গিয়ে, ঘরের বাইরে যাও, ভিতরে নয়, অনেক দূরে থাকো, কাছে আসতে যায় না। আর বাচ্চা যদি খাবাকে তাহলে তো কোনো কথাই নেই, নজর পড়বে, অথচ মুসলমানের জোটা এটার মধ্যে শিফা রয়েছে,
উচ্ছিষ্টের মধ্যে
শিফা রয়েছে।
বিভিন্ন মেডিকেল সেন্টারে যাচ্ছি রোগের চিকিৎসার জন্য, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরীয়তের মধ্যে মুসলমানের উচ্ছিষ্ট খাবারের মধ্যে শিফা রয়েছে,
মাশাআল্লাহ। আর আমরা তো ফকির মিসকিনদেরকে দান করি এগুলা, যেগুলো আমার বাচ্চা খেয়ে নষ্ট করে ফেলেছে, দেখে গিয়েছে ও আর পাচ্ছে না, আর খাইতে পারতেছে না, আর খাবার দরকার নাই। তখন ফকির একজন আসলো, ওকে দিয়ে দিগুলা, কারণ ওগুলো আমরা খাবো না, ওই ফকিরদেরকে আমরা বাসি খাবার গুলা, হয়তো যেগুলো নষ্ট হয়ে গিয়েছে, বা আমার ছেলে যেগুলা কি যেগুলো হাত ভালো করে স্পর্শ করে ওগুলাকে নরম করে ফেলেছে, এগুলোর মধ্যে চিহ্ন নেই, এগুলা ঝুল দিয়ে ভালো করে এমন ভাবে ওগুলাকে ছটকানো হলো, ওগুলোর অস্তিত্ব নেই, আমরা ওগুলো দিচ্ছি খাবার জন্য, ভালো খাবার গুলো দিচ্ছি না। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে এক মহিলা যে খাবার জন্য পছন্দনীয় জিনিস লোকমা মুখে দিবে, আর আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা ভালো জিনিসগুলা, যেগুলো উচ্ছিষ্ট জিনিস, তোমরা সেগুলো দান করো।
আচ্ছা,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 4 পারার মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পথে প্রিয় বস্তু ব্যয় না করো।
সুবহানাল্লাহ,
প্রিয় বস্তু ব্যয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এখন আমরা তো ব্যয় করতেছি এগুলা, যেগুলো বেঁচে যায় নষ্ট হয়ে যায় এগুলা। এখন ওই মহিলা খাবার লোকমা মুখে দিবে, এমন সময় একজন ভিক্ষুক আসলো,
আচ্ছা
বললো আমি অভাবী, কয়েকদিন খাবার খাইনি। এখন প্রিয় নবী রাসূল আরবির হাদিস যে ওই মহিলা ওই সময় তার পছন্দনীয় জিনিস সে ভালো খাবার না খেয়ে ফকিরকে দিয়ে দিল,
সবগুলো
ফকির অনেক দোয়া করলো অন্তর থেকে। একজন নিঃস্ব অভাবী যখন তার অভাব মেটানোর জন্য কিছু পায় না, যখন মুখে বলে না তার চোখ দিয়ে অস্ত্র এমনি বের হয়ে যায়, কারণ এটা সে খুশির মধ্যে খুশিতেই অস্ত্রটা বের হয়েছে। সে কান্না করে ধরে দোয়া করতেছে এই ব্যক্তি মহিলার জন্য বলা মুসিবত দূর হওয়ার জন্য, কারণ আস সাদকা তো ইউরাদুল বালা, কারণ সাদকার দ্বারা বলা মুসিবত দূরীভূত হয়ে যায়। এখন ওই মহিলা দান করার পর কিছুদিন পর তার একটা সন্তান জন্ম নিল, সন্তান যখন একটু বড় হলো তখন একদিন একটা বাঘ এসে ওই সন্তানকে নিয়ে যাচ্ছে, বাঘ এসে সন্তানকে নিয়ে যাচ্ছে, কেউ ছিল না। ওই মহিলা চিৎকার করছে, মাওলা আমার সন্তানকে রক্ষা করো। তখন আল্লাহ তাআলা সাথে সাথে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও তার সন্তানকে এই বাঘের মুখ থেকে চিনিয়ে নিয়ে আসো এবং আমার বান্ধিনীকে বলবে যে তুমি তোমার প্রিয় বস্তু মুখ থেকে, প্রিয় বস্তু তোমার মুখ থেকে একজন গরিবকে সৎকার করেছ, দান করেছ, এটা তারই বদলা। তোমার সন্তানকে ওই পশুর মুখ থেকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সালাম দিচ্ছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তখন ওই ফেরেশতাগণ তার সন্তানকে বাঘের মুখ থেকে চিনিয়ে এনে তাকে দিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছালেন এবং বললেন ওইটা তার বদলা, এটা তার পরিবর্তে তোমাকে দেওয়া হচ্ছে, যে ফকির তোমার জন্য দোয়া করেছিলেন।
আল্লাহ তাআলার দেয়া প্রতিদান কেমন উত্তম ভাবে দেখেন, আমরা খাচ্ছি এটা আমি না খেলে হয়তো মারা যাব না,
মারা যাব,
আমি দিয়ে দিলাম ফকিরকে, কিন্তু আল্লাহ তাআলা ওই সময়ের প্রতিদান দান করলেন যে বাচ্চা চলে গেলে বাঘের মুখে একেবারে চলে যেত,
চলে যেত
আর ফিরে আসতো না,
আসতো না।
কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই সদকার প্রতিদান কিভাবে উত্তম ভাবে দিলেন,
মাশাআল্লাহ।
মানে চাই দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর ভাবে শুনলাম যে হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পাক যে কিভাবে আল্লাহ তাআলা গরিবদেরকে সহায়তা করার, নিজের অংশটা ত্যাগ করে তাদেরকে দেয়ার প্রতিদান আল্লাহ তাআলা দান করলেন। আর এটাও শুনলাম যে আল্লাহ তাআলার দরবার থেকে মানুষকেও সালাম অর্থাৎ শান্তি প্রেরণ করা হয়। এভাবে খুশবন্দিনী ওই মহিলা ব্যক্তিটি ছিল। তাই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যারা শুনছি, আমাদের রাত এই রমজানের রাত, আমরাও তো খানা খাই, মাগরিবের পর থেকে শুরু করে সেহরি পর্যন্ত আমাদের খানার অন্ত থাকে না, বিভিন্ন ধরনের ফাস্টফুড থেকে শুরু করে ডিনার পার্টি থেকে শুরু করে অনেক জায়গায় আমাদের যাওয়া হয়, খাওয়া হয় দাওয়াতে। তো আমরা আমাদের অংশটুকু যতটুকু খাচ্ছি, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু খাচ্ছি না এর চেয়ে বেশি খাচ্ছি, এমন তো দেখা যাচ্ছে যে আমরা ইচ্ছে মতো খাচ্ছি এবং ইচ্ছে মতো আমরা নষ্ট করছি। এগুলো অনেক সময় দেখা যায় আমরা উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছাই না, গরিব নিচে রয়েছে, পাশে রয়েছে, তাদেরকে দিচ্ছি না। আমরা কি করছি, আমরা এটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি, এটা নষ্ট হয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন এটা অন্য জায়গায় ফেলে দিচ্ছে। তো আমরা ঠিক আছে, আমার যতটুকু দরকার আমি গ্রহণ করলাম, বাকিটা আমি আমার প্রতিবেশী থাকুক অথবা আমার পাশে কেউ আছে উপস্থিত ফকির মিসকিন তাদের কাছে পৌঁছে দেয়। আমার বাচ্চার যেমন আজকে এই রমজানের মধ্যে ভালো খাবার খাওয়ার ইচ্ছা জাগে, আমার প্রতিবেশী যে সামর্থ্য রাখে না কিন্তু তারও কি ইচ্ছা হয় এরকম খাবার, তো সেও তো মানুষ, সেও তো মুসলমান, সেও তো রোজা রাখছে। আমি জানি না আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি আমার প্রতিবেশীর রোজাটা কবুল হয়েছে। যদি তার রোজা কবুল হয়, আমার আমার রোজা কবুল না হয়, কিন্তু আমি যদি আমার কিছুটা অংশ, খাবার অংশ যেটা আমার সামর্থ্যে রয়েছে, আমি যদি তাকে দান করি আর সে যদি খেয়ে আল্লাহর দরবারে দোয়া করে, এমনও তো হতে পারে যে 30 রোজা আমার কবুল হয় নাই, লাস্ট পজিশনে গিয়ে তার দোয়ার কারণে আল্লাহ তাআলা এগুলো কবুল করে নিল। এই রাতের শিক্ষা হচ্ছে গরিবদের প্রতি আমরা এগিয়ে আসি। তো খানা একটা মাত্র বিষয় যে খানা দিয়ে আমরা সহযোগিতা করতে পারি, সহযোগিতা করার অনেক মাধ্যম রয়েছে, এটা সুন্দর কথা বলা, এটাও সহযোগিতা। এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটাও সহযোগিতা। আচ্ছা, কোন গরিব মুসলমানকে দেখে আমি সালাম দিলাম, মুচকি হাসলাম, তার সাথে মুসাফা করলাম, খুব খোলা মনে কথাবার্তা বললাম, এটাও কিন্তু তার প্রতি অনেক বড় ইহসান, অনেক বড় দয়া যে আমরা তার আর আমার মাঝে কোনো ভেদাভেদ রাখি নাই, তাকে আমরা আপন ভেবে আপন করে নিয়েছি, তার সাথে গলা মিলানো, এটা কিন্তু তার প্রতি অনেক বড় সহযোগিতা, উত্তম আচরণ।
মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আয়েশা, তুমি এতিমদেরকে ভালোবাসো, এতিমদেরকে কাছে রাখো, কেননা কাল কিয়ামতের ময়দানে রব তাআলা যেন তোমাকেও তার মহাব্বত দ্বারা, তার দান্দা যেন তোমাকে ধন্য করে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্যই তো বলা হয়েছে যে তাদেরকে কাছে রাখো, ভালোবাসো, মহাব্বত করো, যে কাল কিয়ামতের ময়দানে এটা তোমার জন্য আল্লাহ তাআলার দয়া পাওয়ার একটা মাধ্যম হবে। আমাদের তো উচিত যে তাদেরকে ভালোবাসা, মহাব্বত করা। তো তাদেরকে শুধু মহাব্বত শুধু খাবার দিয়ে নয়, যে শরীয়ভাবে সৎকা করা, জাকাত দেওয়া। আমাদের আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন, ওই ধন সম্পদের একটা অংশ যার উপর জাকাত ফরজ হয়েছে, সে যদি জাকাতের ওই অংশটা যদি ওই গরিবকে দান করত, তাহলে সে গরিব আর গরিব থাকতো না। এখন দেখা যাচ্ছে আমরা দান করার ক্ষেত্রে অ্যালাউন্স করে বেড়াই, যে অমুক তারিখ যে আমি জাকাত সম্পদ দান করব,
তোমরা চলে আসবে,
সবাই চলে আসবে, সকাল টাইম দিলে 10টায়, কিন্তু সাহেব আসলো
12টা
1টার দিকে, এই গরিব মানুষগুলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, এখন এত কষ্ট করে অনেক দূর থেকে আসা হলো, কিন্তু টাকা দেওয়া হলো সামান্য অল্প, যেগুলো তার গাড়ি ভাড়াও হবে না, কষ্ট করে যে আসলো সে গাড়ি ভাড়ার টাকাটাও হবে না, এই গরিব গরিবে থেকে গিয়েছে, এগুলার কোন পরিবর্তন হয় না। কারণ জাকাত তো এই জন্য দেওয়া হচ্ছে যে সমাজের মধ্যে পরিবর্তন ঘটানোর জন্য, পরিবর্তন সাধন করার জন্য, ফকির মিসকিন না দারিদ্র বিমোচন, আজকে আমরা বলতে গেছি দারিদ্র বিমোচন, এই দারিদ্র বিমোচনের জন্য তো জাকাত প্রবর্তন করা হয়েছে, নাইলে তো না। আর জাকাত যারা দেয় না তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খাইরাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাআলা তাদেরকে আপন করুণায় দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অমঙ্গলজনক। সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামা, অদূর ভবিষ্যতে তারা সেই সব সম্পদের মধ্যে কার্পণ্য করেছে কিয়ামতের দিনে, কিয়ামতের দিন সেগুলো তাদের গলায় শিকল হবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং এই আয়াতের প্রেক্ষাপটে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন যারা সম্পদ যারা তাদের সম্পদের যাকাত আদায় করবে না, তাদেরকে ওই সম্পদগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে সাফ হয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে,
এবং চুবল মারবে,
চুবল যখন দংশন করবে তখন সে জিজ্ঞেস করবে তুমি কে, তখন ওই সাপ বলবে তুমি কি জানো আমি কে, আমি তোমার সম্পদ যেগুলো তুমি গচ্ছিত রেখেছ, যেগুলো তুমি জমা করে রেখেছ, আমি সেই সম্পদ যা তুমি এতিমদেরকে দাও নাই, ফকিরদেরকে দাও নাই, মিসকিনদেরকে দাও নাই, অসহায়দেরকে দাও নাই, দুর্বলদেরকে দাও নাই, আমি সেই সম্পদ, সেই সম্পদগুলো থাকে গলায় পেঁচিয়ে সে দংশন করতে থাকবে। তখন ওই কাফেরার দল তখন তারা তা দেখে হযরত মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরিয়াবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী হযরত সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলার খিদমতে উপস্থিত হলাম।
আচ্ছা,
তখন জিজ্ঞাসা করলাম যে এরকম ব্যক্তির মধ্যে এরকম শাস্তি, যারা অমুসলিম রয়েছে কই, আমরা তো এদের ব্যাপারে এরকম কিছু দেখি না।
আচ্ছা,
তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো তাদের শাস্তি হচ্ছে স্থায়ী,
যে
এটা চিরস্থায়ী,
চিরস্থায়ী,
এটা দেখার কোনো বিষয় নাই, কিন্তু মুসলমানদের মধ্যে এরকম দুই একটি ঘটনা দেখাচ্ছে এজন্য যাতে সেখান থেকে তোমরা শিক্ষা লাভ করতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন যে ফামান আসবারা ফালিনাফসিহি ওয়ামান আমিয়া ফালাইহা ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, কন্তুল ইমান থেকে অনুবাদ, যে দেখেছে তা তার নিজের মঙ্গলার্থে দেখেছে, এবং যে অন্ধ হয়েছে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তোমাদের রক্ষক নই।
মাশাআল্লাহ,
যে দেখেছে সে মঙ্গলের জন্য দেখেছে, আর যে দেখে নাই সে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা তাদের জন্য তাদের রক্ষক নই।
মাশাআল্লাহ, মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম দেখলাম যে আল্লাহ তাআলা গরিবদের জন্য যেটা অংশ ধনীদের সম্পদের মধ্যে রেখেছেন, কোরআনে পাক যেটা বলেছে আমাদেরকে, এবং হাদিসে পাকের মধ্যে আমরা শুনেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গরিবদের জন্য একটা অংশ ধনীদের সম্পদের মধ্যে বরাদ্দ রেখেছেন শরীয়তের মধ্যে। এটা যদি আমরা তাদেরকে না দেই, এর পরিণতি আমরা হাদিসে পাকের আলোকে আমরা শুনে নিলাম। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শক বিন্দু, দেখেন আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, তো এটার মধ্যেও সামাজিক একটা বন্ধন রয়েছে। গরিব এবং ধনী একে অপরের পরিপূরক সমাজের মধ্যে। তো অনেকে গরিব গরিবত্বের উপর আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করে থাকে যে আল্লাহ তুমি আমাকে কেন গরিব বানালে, বা একে কেন ধনী বানালে, এরকম অভিযোগ করে থাকে। ইনশাআল্লাহ মোবাইলে দাওয়াত ইসলাম থেকে আমরা শুনবো এর শরীয়ত ফয়সালা কি। তাই যারা গরিব তাদের আসলে খুশি হওয়া দরকার কেন খুশি হবো ইনশাল্লাহ মোবাইল লিখে দাওয়া দিচ্ছে আমি তাকে আমরা শুনবো ইনশাল্লাহ। দুনিয়ার গরিবের যেটা পার্থক্য এর উপর
আসলে গরিব এটা তো দুনি যারা এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যারা গরিব এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রিয় নবী রাসূল আরবী হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, অর্থাৎ আমি যখন জান্নাত পরিদর্শন করলাম তখন জান্নাতীদের মধ্যে অধিকাংশ দরিদ্র গরিব লোকে দেখতে পেয়েছি
জান্নাতে,
জান্নাতের মধ্যে। সেই থেকে বোঝা যাচ্ছে যারা দুনি রয়েছে এরা কি যাবে না? অবশ্যই যাবে, কিন্তু তুলনামূলক এদের এরা শয়তানের দুকায় পড়ে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে থাকবে। তারা এতিম ফকির মিসকিনদেরকে তারা কোনো খাবার তো দেওয়া দূরের কথা, সাথে ভালো কথাই বলবে না, কারণ ফকির এরা তো সবসময় গেটের বাইরে থাকবে, গেট তো অনেক দূরে, বাসা অনেক ভিতরে, ভিতরে মধ্যে আসার সে ক্ষমতা তার নেই। আর সাহেব তো গাড়ি ঘরে যাই, তো গরিব তার সাথে যে সালাম দিবে তাকে যে কিছু চাইবে সেই সুযোগটাও নেই। অথচ এমন মাহে রমজান, পবিত্র মাহে রমজান অতিবাহিত হচ্ছে, আমরা কি পারি না কোন গরিব মিসকিনকে ইফতার করাতে? হযরত প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইফতার করাচ্ছেন, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, প্রত্যেককে দুইটা দুইটা করে খেজুর দেওয়া হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা খেজুর থেকে একটা নিজে আহার করলেন আর একটা জামার পকেটে যখন রাখতেছেন তখন প্রিয় নবী সেটা দেখলেন। দেখার পর জিজ্ঞেস করল আবু হুরায়রা, বেশি তো নয় মাত্র দুইটা খেজুর দিয়েছি, একটা রেখে দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা বড়ই কোদাত্ত, আম্মা ইফতার করার জন্য একটা খেজুর রেখে দিয়েছি, এটা গিয়ে আম্মাকে দিব, আম্মা সেটা দিয়ে ইফতার করবে।
আল্লাহ,
এরকম অসংখ্য নিঃস্ব গরিব আমাদের সমাজের মধ্যে রয়েছে। তখন প্রিয় নবী বললেন যে আবু হুরায়রা তুমি এটা আহার করো, তোমার আম্মার জন্য আরো দুইটা দিব।
সুবহানাল্লাহ,
এটা নবী শিক্ষা, ওদের শিক্ষা দিচ্ছেন যে এভাবে আহার করাও ফকির মিসকিনদেরকে। কারণ ওই ফকির মিসকিন যখন আমার আপনার সামান্য হাদিয়া পেয়ে যখন সে ইফতার করতে বসবে আমাদের সাথে, তখন তার চোখ দিয়ে যখন অশ্রু বের হবে তখন সে মুখে কিছু বলবে না, অন্তর থেকে দোয়া আসবে। কেমন সেটা একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। অনেক বাচ্চা যখন পরীক্ষা যখন পাশ করে এসএসসি যখন দাখিল পরীক্ষায়, তখন সে পাশের খুশিতে যখন গোল্ডেন প্লাস পাই, জিপিএ 5 পাই, তখন সে খুশিতে আত্মহারা হয়ে চোখ দিয়ে অশ্রু বের হয়। এখন যদি জিজ্ঞাসা তুমি কান্না করছো কেন, পরীক্ষা খারাপ হয়েছে? না না, পরীক্ষা খারাপ হয় নাই। তাহলে মাস্টার টিচার কি বকা দিয়েছে? না সেটাও দেয় নাই। বাবা মা কি বকা দিয়েছে? সেটাও দেয় নাই। ভালো রেজাল্ট হয় না সেজন্য? না না, ভালো রেজাল্টই হয়েছে। তো তারপরে কান্না করো কেন? কান্না করি খুশিতে, জিপিএ 5 পেয়েছি। যখন প্রিয় নবীর সাথে যখন জান্নাতে যখন প্রবেশ করব, তখন ওই নেককার বান্দার আনন্দ কেমন হবে? আত্মহারা হয়ে যাবে। ঠিক তদ্রূপ ওই ব্যক্তি যখন নিঃস্ব অভাব ফকির মিসকিন যখন কিছু পায় না, তখন সে মুখে কিছু বলতে পারে না, আত্মহারা খুশিতে, তখন যা বলে মনে মনেই বলে, এবং মন থেকে যা দোয়া বের হয় সেটা আল্লাহ কবুল করেন। ওই যে একটা আমরা শুনলাম যে মুখের লোকমা দিয়ে দিয়েছে, সে দোয়া করে চন্তর থেকে, কি দোয়া করছেন সেই জানে, সেই ভালো জানে, আল্লাহ সেটা কবুল করেছেন।
দর্শক বৃন্দ, আমরা শুনছি গরিবদের সহায়তা করার ফজিলত সম্পর্কে, চলুন আমাদের কাছে কিছু কলস রয়েছে, আমরা কলস এর দিকে যাই। জি, কল চালিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের সমাজ ব্যবস্থা অনুষ্ঠান তো মাশাআল্লাহ অনেক সুন্দর, যে বিষয় হচ্ছে গরিবদেরকে সাহায্য করা। তো আজকাল একটা বিষয় দেখা যায় যে গরিবদেরকে যখনই মানুষ কোনো জিনিস দেওয়ার পরে এটাকে একটা পিকচার তুলে এটাকে আবার সোশ্যাল মিডিয়ায় এটা পাঠিয়ে দেয়, এটা তো এরা কি রকম?
মাশাআল্লাহ, খুব একটা খুব সুন্দর দিকে আমাদের দৃষ্টি দেওয়ার জন্য বললেন মাশাআল্লাহ। যিনি কল করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আজকে যেটা আমরা গরিবদের আসলে ইজ্জত নিয়ে খেলছি এক প্রকার, সে তো গরিব, অনেকে আছেন যে তার গরিবত্বটা প্রকাশ করতে চায় না। আপনি আমি দিচ্ছি বলে সে জিনিসটা নিচ্ছে, এখন এটা আমি তাদেরকে দিলাম, কোনো সহায়তা প্রদান করলাম, এরপর এটা পিকচার তুলে এটা পেপারের মধ্যে বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো জগতের মধ্যে ভাইরাল করে দিলাম। আচ্ছা, এই পিকচারটা যখন তার কোনো আত্মীয়ের কাছে যায় তখন তার ইজ্জতের হানি হয়, তার মেয়ের মানে শ্বশুর বাড়ির পক্ষের লোক যদি দেখে কষ্টদায়ক। তো গরিবেরও একটা ইজ্জত আছে, সম্মান আছে, তো আমাদেরকে তাদের সম্মানের প্রতি ইজ্জতের প্রতি আসলে খেয়াল রাখা চাই।
আসলে এটা হচ্ছে আমি দান করছি কি জন্য?
আল্লাহ
এবং তার সন্তুষ্টির জন্য।
জি জি,
কোরআন কোরআনের মধ্যে রয়েছে, কোরআন কারীমের মধ্যে রয়েছে, যার খোলাসা হচ্ছে এরকম যে তুমি প্রকাশ্য দান করো এটা উত্তম, কিন্তু গোপনে দান করো সেটা বেশি উত্তম। আমি গোপনা দান করব মানুষকে দেখানোর জন্য,
এমন ভাবে দান করবো যেন
ডান হাতে দান করে যেমন বাম হাত
না জানে,
না জানে এভাবে দান করার জন্য বলছেন।
তাই গরিব যারা রয়েছে তাদের আসলে দিলকে বড় রাখা দরকার, যে আমাকে আমার আল্লাহ তাআলা যিনি, যিনি ধনী তার আল্লাহ তাআলা তিনি, আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, তো আমার রব তাআলা আমার মালিক খালিক আমার এই অবস্থার উপর রাজি, তো আমাকে এটার উপর সন্তুষ্ট থাকা দরকার। হয়তো আমি দুনিয়ার মধ্যে কিছুটা একটু অভাবের মধ্যে আছি, কিছুটা পেরেশানির মধ্যে আছি, তো ইনশাআল্লাহ আখেরাতের মধ্যে আমি ওই যে আপনি বললেন জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ জান্নাতিবাসী গরিবদেরকে দেখেছেন, তো গরিবরাই বেশি জান্নাতে যাবে। এবং রিওয়ায়েতের মধ্যে এরকম এসেছে যে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে মানে জাহান্নামের যে অবস্থা, পুলসিরাতের যে অবস্থা, মাহশারের যে অবস্থা, ওই অবস্থায় ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে।
এটা না, কারণ ওদের তো সম্পদ বেশি,
সম্পদ বেশি,
হিসাব বেশি হবে,
হিসাব দিতে হবে,
বেশি হবে, তো হিসাব দিতে দিতে সময় পার হয়ে যাবে। গরিব নিঃস্ব, তা কিছু নেই, আছে আর কি হিসাব দিবে, সামান্য অল্প হিসাব, এটা দিয়ে খুব তাড়াতাড়ি চলে যাবে, চলে যাবে।
আল্লাহ তাআলা দয়ায়, আল্লাহ তাআলা আসলে দুনিয়াতে যখন তারা অনেক কিছুতে ঘাটতিতে ছিল জাহিরি ভাবে প্রকাশ্য ভাবে, তো আল্লাহ তাআলা আপন দয়া তাদেরকে ওই দিন এটা পূরণ করে দেবেন। তো দেখা যাচ্ছে নবীগণ আলাইহিস সালাম যাদেরকে আমরা মহব্বত করি, নবীগণ আলাইহিস সালাম অধিকাংশই এই গরিবত্বকে পছন্দ করে নিয়েছেন। তারা আমির ছিলেন মানে বাদশাহী করেছেন এমন না, তারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় পুরো জগতের বাদশাহ ছিলেন, কিন্তু তারা গরিবদের সাথে থেকেছেন, তাদের জীবন যাপন চলন বলন সবকিছু গরিবদের মাঝেই ছিল। দেখা যায় হযরতে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলা নবীনা আলাইহিস সালাম, ইনারাই পুরো জগতের মধ্যে রাজত্ব করেছেন, বাদশাহ ছিলেন, এই দুইজনের দেখা যায় দুই একজন নবী আলাইহিস সালাম, বাকি এত নবীগণ আলাইহিস সালাম গণ, তো ইনারা অধিকাংশই জাহিরি ভাবে এরকম গরিব ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইমানের দিক থেকে, তাদেরকে বান্দার প্রতি মহাব্বতের দিক থেকে তাদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাই এবং মাদ্রাসার দর্শক বৃন্দ, নবীগণ আলাইহিসসালাম এই গরিবত্বকে মহাব্বত করেছেন, পছন্দ করেছেন নিজের জন্য, এটা এটাকে লুফে নিয়েছেন, বেছে নিয়েছেন, আর ধনাঢ্যতাকে তারা পছন্দ করেন নাই, যে গরিবদের মাঝে থাকা, অসহায় অবস্থায় থাকা এটাকে পছন্দ করেছেন। যেমন রিওয়ায়াতের মধ্যে আমরা পাই যে নবীগণ আলাইহিসসালাম মধ্যে সব শেষে সর্বশেষে যিনি জান্নাতে প্রবেশ করবেন উনি হযরত সুলাইমান আলা নবীন আলাইহিসসালাম, কারণ উনি জগতের বাদশাহ ছিলেন, সম্পদও বেশি ছিল। এভাবে দেখা যায় সাহাবায়ে কেরাম আলীহিম রিদওয়ানের মধ্যে যিনি সবচেয়ে বেশি আশরায়ে মুবাশশারার মধ্যে যিনি সবচেয়ে বেশি ধনী ব্যক্তি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের মাঝে এরকম অনেক সাহাবী রাসূল ছিলেন, তো এই দেখা যাচ্ছে ইনি মানে সবার শেষে জান্নাতে যাবেন। আচ্ছা, এভাবে দেখা যায় হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিরি ভাবে দুনিয়া থেকে পর্দা করার পর কেউ স্বপ্ন দেখলেন যে উনি খুব ক্লান্ত পরিশ্রান্ত এভাবে আসছেন, কোন জায়গা থেকে বের হয়ে আসছেন, তখন ওনার সাথে যখন স্বপ্নের মধ্যে মোলাকাত হলো তো জিজ্ঞেস করছে আমি দুনিয়া থেকে পর্দা করেছি এখন কত বছর হচ্ছে, তো যতটুকু আমার স্মরণ পড়ছে যে 15 বছর, তা আপনি আমাদের থেকে পর্দা করেছেন 15 বছর হচ্ছে, তো তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মানে বোঝা যাচ্ছে যে উনি 15 বছর পর্যন্ত হিসাব নিকাশের মধ্যে ব্যস্ত ছিলেন, তো ইনি পুরো অর্ধ জগতের বাদশাহ ছিলেন, এগুলোর হিসাব নিকাশ ওনাকে দিতে হয়েছে এবং দিতে হবে। তো এটা আমাদের শিক্ষা নেওয়া দরকার যে সম্পদ যে উপার্জন করছি, যেটা আমি সঠিক মতো জাকাত দিচ্ছি না, গরিবদের যেটা অংশ সেটা দিচ্ছি না, প্রতিবেশীদের যেটা হক সেটা আদায় করছি না, পরিবারের যেটা হক সেটা আদায় করছি না, আমি কৃপণতা করছি, সম্পদ 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 নিজের কাছে রেখে দিচ্ছি এবং এটার দ্বারা নিজের দুনিয়ার মধ্যে আত্মসম্মান বোধ বাড়ানোর জন্য চেষ্টা করছি, আসলে যেটাকে আমরা সম্মান মনে করছি সেটা আসলে আমার স্থায়ী সম্মান না, এটা আখেরাতে আমাকে আখেরাতের ইজ্জতে আমাকে বাঁচাতে পারবে না। তাই আমাদেরকে উচিত আখেরাতের যেটা সম্মান সেটাকে দুনিয়াতে অর্জন করা, সেটাকে প্রাধান্য দেয়া। জি, আমাদের দর্শকদের একটু আমাদের সঙ্গে নেই, জি কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ রুবেল আক্তারি বলতেছিলাম, গরিবদেরকে সাহায্য করলে কি উপকার পাবো এটার জন্য আমরা একটু মাদানী ফুল চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
মারহাবা। গরিবদের প্রতি সহায়তা করলে কি উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ, এই ব্যাপারে মুবাল্লিগ দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ বলবেন। তো যারা আমরা গরিব তো তাদের আসলে দিলকে বড় রাখা চাই যে ইনশাআল্লাহ আজওয়াজা জান্নাতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া ইসলামের খুব নিকটতম আমরাই থাকবো ইনশাআল্লাহ আজওয়াজা। আর আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দান করেন, তো সম্পদের সঠিক ইউজ করা দরকার, ব্যবহার করা দরকার। এগুলো যার যেটা, যেমন শরীয়তে যেটা যাকাত ফরজ করেছে যাকাত দেয়া, যেটা সদকা সেটা সদকা দেয়া, সেভাবে প্রতিবেশীদের যেটা হক আছে সেটা তাদের প্রতি পৌঁছে দেয়া। তো এ ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলবেন যে গরিবদের ফজিলতের উপর।
কুসির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা ইশাদ করেন যে বান্দা তোমরা আমার রাস্তায় ব্যয় করো, সৎকার দ্বারা তো বলা মুসিবত যেমন দুর্বিধ হয়ে যায় তেমনি আমার নিরাপত্তা। আল্লাহ হাদিস কুসির মধ্যে ইশাদ করেছেন যে তুমি আমার রাস্তায় দান করো, তোমার সম্পদের নিরাপত্তা আমি কেমন করে দিব, ওই সম্পদ না জলে যাবে না ডুবে যাবে না কমে যাবে,
সম্পদের ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স
আল্লাহ তাআলার দরবারে,
আল্লাহ তাআলার দরবারে,
দুনিয়ার কোনো কোম্পানির কাছে না,
না না কোম্পানির কাছে নয়। দা গরিবকে দান করে থাকো, সম্পদ নিরাপদ থাকবে,
নিরাপদ থাকবে,
জলে যাবে না ডুবে যাবে না কমে যাবে না,
কমে যাবে না।
কারণ যাকাত শব্দের অর্থ তো আন্নামাউ আজিয়াদ আজিয়াদাতু, বাড়ানো বৃদ্ধি করা পবিত্র করা। এখন আমি যদি সম্পদ ব্যয় না করি দান না করি সম্পদ বাড়বো কেমনে, নিরাপদ থাকবে কেমনে, আল্লাহ তাআলা আমাকে দান করবে কেমনে? কারণ দানের কারণে তো এক দিলে তো দশ আসবে,
আসবে।
কারণ আমি এখন আমরা 4 কোটি টাকা আমার আছে, যখন 10 লক্ষ টাকা যখন যাকাত আসলো অনেক টাকা আসলো,
10 লক্ষ টাকা
এতগুলো টাকা আমি দিয়ে দিব কখনো চিন্তা করি নাই। এই যে 10 লক্ষ টাকা দিচ্ছি এটা কিভাবে দিচ্ছি, 4 কোটি টাকা পেয়ে তো
দিচ্ছি।
এখন আল্লাহ তাআলা যদি 4 কোটি টাকা সব যদি একসাথে নিয়ে যেত তখন কি অবস্থা হতো, তখন আমার পরিণতি কি হতো? তো আল্লাহ আমাকে দয়া করেছেন যে আল্লাহ আমাকে 4 কোটি টাকার মালিক বানিয়েছেন, আমি সে রপ্তালার সুক্রিয়াতে 10 লক্ষ টাকা দিতে পারি না?
আল্লাহ আল্লাহ অবশ্যই পারবো। মাদের দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে, তাই আমরা গরিবদেরকে সহায়তা প্রদানের প্রতি আমাদের আজকের আপনাদের কাছে আবেদন রইল। গরিব যারা আপনার আত্মীয় স্বজন রয়েছে, যারা আপনার প্রতিবেশী রয়েছে, তাদেরকে আপনি সহায়তার হাত বাড়িয়ে দিন। আপনার আপনি খাচ্ছেন যেমন, তাদেরকেও আপনি আপনার খানার মধ্যে অংশগ্রহণ করান, এবং সাথে সাথে আপনি যেমন পড়ছেন তাদেরকেও তেমন পড়ানোর চেষ্টা করেন আপনার যোগ্যতা মোতাবেক। আপনাকে যতটুকু আছে তত অংশ থেকে আপনি কিছু অংশ তাদেরকে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দানকে কবুল করে নিক। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ, আগামী আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।